বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি। আমরা তোমার ক্ষমা চাই, এ আমাদের পালনকর্তা। তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার, 12 এপ্রিল, 29 চৈত্র এবং ফার্সি 23 ফারবার দিন। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 10:23, ভারত সময় রাত 9:53 এবং তেহরান সময় রাত 8:53। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শ্রোতাদের জন্য শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান এখন মোবাইলেও শোনা যায়। যাদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে তারা আমাদের সান্ধ্য অধিবেশন ওয়েবসাইট থেকে শুনতে পাবেন। এছাড়া আমাদের এ অনুষ্ঠান স্যাটেলাইট বাদ 5 অথবা ইরানস্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। প্রথমেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ইসরায়েল সফর সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন। এরপর বাংলাদেশের সর্বত্র লকডাউনের প্রজ্ঞাপন জারি করার সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন থাকবে। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের নাতানজ পরমাণু কেন্দ্রে জরুরি বিদ্যুৎ ব্যবস্থা চালু হয়েছে, প্রতিশোধ নেয়ার অঙ্গীকার তেহরানের। পরমাণু সমঝোতার ব্যাপারে একতরফা দৃষ্টিভঙ্গি অর্থহীন, পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির মন্তব্য। পবিত্র রমজানে বাংলাদেশে খেজুর ও ছোলাসহ 6টি পণ্যের দাম বেঁধে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। সৌদি আগ্রাসনের প্রতিক্রিয়ায় পাল্টা হামলা জোরদার করেছে ইয়েমেনের হুথি যোদ্ধা ও সামরিক বাহিনী। আসসালামু আলাইকুম। এতক্ষণ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনে রয়েছে আমি আশরাফুর রহমান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালিহ বলেছেন, নাতানজ পারমাণবিক কেন্দ্রের জরুরি বিদ্যুৎ ব্যবস্থা চালু করা হয়েছে। তিনি আরও বলেছেন, নাশকতার বিষয়ে কিছু ক্লু পাওয়া গেছে, এরই মধ্যে জরুরি বিদ্যুৎ ব্যবস্থা চালু হয়েছে, বাকি কাজ এগোচ্ছে। সালিহ বলেন, এ ধরনের তৎপরতার মাধ্যমে শত্রুরা ইরানিদের হতাশ করতে চায়, কিন্তু তারা তা করতে পারবে না। ইরানকে তার লক্ষ্য থেকে বিচ্যুতও করা যাবে না। তিনি বলেন, আমরা নিশ্চিত এটি ছিল একটি নাশকতামূলক তৎপরতা। এদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, নাতানজ পারমাণবিক কেন্দ্রে ইসরায়েলি নাশকতার প্রতিশোধ নেওয়া হবে, উপযুক্ত সময়ে দখলদার ইসরায়েল এর জবাব পাবে। তিনি আজ রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। খাতিবজাদে আরও বলেন, এই ঘটনায় ইরানের পারমাণবিক সক্ষমতা ক্ষুণ্ণ হবে না। খাতিবজাদে বলেন, নাতানজের সেন্ট্রিফিউজগুলো প্রথম প্রজন্মের ছিল, এখন সেখানে উন্নত সেন্ট্রিফিউজ বসানো হবে। নাতানজে যা ঘটেছে তা ইরানের পারমাণবিক শিল্পের অগ্রগতিকেও যেমন থামিয়ে দেবে না, তেমনি নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত চলমান প্রক্রিয়াকেও প্রভাবিত করতে পারবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, নাতানজের ঘটনার বিষয়ে আইনি ও রাজনৈতিক পদক্ষেপ নেবে তেহরান। জাতিসংঘ সনদের 51 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইরানও আত্মরক্ষার অধিকার রাখে। নাতানজে যে সন্ত্রাসী তৎপরতা চালানো হয়েছে তাতে মানবিক বিপর্যয় সৃষ্টি হতে পারত, কাজে এটি মানবতার বিরুদ্ধে অপরাধ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ইরান যে সফলতা অর্জন করেছে তার প্রতিশোধ নিতে চায় ইহুদিবাদী ইসরায়েল। ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক সংসদীয় কমিটির বৈঠকে তিনি আজ মন্তব্য করেন। গতকাল ইরানের নাতানজ পরমাণু কেন্দ্রে যে অন্তর্ঘাতমূলক তৎপরতা চালানো হয়েছে সে ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলকে দায়ী করেন জাওয়াদ জারিফ। তিনি বলেন, ইসরায়েলের লক্ষ্য অর্জন করতে দেবে না ইরান, বরং তাদের অন্তর্ঘাতমূলক তৎপরতার প্রতিশোধ নেওয়া হবে। বৈঠকে জাওয়াদ জারিফ গত সপ্তাহের ভিয়েনা আলোচনা সম্পর্কে কমিটির সদস্যদের অবহিত করেন। পাশাপাশি ইরানের পরমাণু বিজ্ঞানী এবং স্থাপনাগুলোকে সুরক্ষা দেওয়ার আহ্বান জানান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে 2015 সালে যে পরমাণু সমঝোতা সই হয়েছিল সে বিষয়ে একতরফা দৃষ্টিভঙ্গি পোষণ করা অর্থহীন এবং এতে কোনো ফল বেরিয়ে আসবে না। তিনি এই সমঝোতাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি ইতিবাচক পদক্ষেপ বলে মন্তব্য করেন। জার্মানির রাজধানী বার্লিনে আজ দেশটির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইরানের নিকটতম প্রতিবেশী দেশ পাকিস্তান এই অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা দেখতে চায়। এক প্রশ্নের জবাবে মেহমুদ কুরেশি বলেন, পরমাণু সমঝোতাকে পাকিস্তান ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচনা করে এবং কোন পক্ষ একতরফাভাবে এ থেকে বেরিয়ে যাওয়া সমঝোতার জন্য মোটেও শুভকর নয়। ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট ইসাক জাহাঙ্গীরি দক্ষিণ কোরিয়া আটকে পড়া তার দেশের বিপুল পরিমাণ অর্থ ফেরত দেওয়ার জন্য সিউলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি রোববার তেহরান সফররত দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী জং সি গিউনের সঙ্গে এক বৈঠকে এই আহ্বান জানান। বৈঠকের পর জাহাঙ্গীর এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, বিগত কয়েক বছর ধরে এই পাওনা অর্থের বিষয়টি দুদেশের সম্পর্ককে চরম অচলাবস্থার মুখে দাঁড় করিয়েছে। ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট বলেন, গত 3 বছর ধরে উত্তর কোরিয়ার পক্ষ থেকে আমেরিকার অবৈধ নিষেধাজ্ঞা অনুসরণ এবং দক্ষিণ কোরিয়ার ব্যাংকগুলো ইরানের তেল কোম্পানির $700 কোটি অর্থ আটকে রাখার কারণে এই অচল অবস্থা সৃষ্টি হয়েছে। জাহাঙ্গীর দক্ষিণ কোরিয়ার তীব্র সমালোচনা করে বলেন, ইরানে যখন করোনা ভাইরাস সহ অন্যান্য কারণে প্রচণ্ডভাবে অর্থের প্রয়োজন তখন দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলো এই অর্থের বিনিময়ে ইরানকে শুধু ওষুধ ও চিকিৎসা সামগ্রী পর্যন্ত সরবরাহ করতে অস্বীকৃতি জানিয়েছে। এ সময় দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী বলেন, তাঁর দেশে আটকে পড়া অর্থ সংক্রান্ত জটিলতা শিগগিরই কেটে যাবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। পবিত্র রমজান মাস উপলক্ষে কৃষি বিপণন অধিদপ্তর 6টি পণ্যের দাম বেঁধে দিয়েছে। বেঁধে দেওয়া দাম অনুযায়ী পণ্য বিক্রি নিশ্চিত করতে কাজ করবে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলো। বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
পবিত্র রমজান মাস উপলক্ষে কৃষি বিপণন অধিদপ্তর 6টি পণ্যের দাম বেঁধে দিয়েছে। পণ্যগুলো হলো ছোলা, পেঁয়াজ, ভোজ্য তেল, মসুর ডাল, চিনি ও খেজুর। এই বেঁধে দেওয়া দাম অনুযায়ী পণ্য বিক্রি নিশ্চিত করতে কাজ করবে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থাগুলো। সোমবার কৃষি বিপণন অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। নতুন বেঁধে দেওয়া দাম অনুযায়ী খুচরা বাজারে ছোলা প্রতি কেজি 63 থেকে 67 টাকা, পেঁয়াজ 40 টাকা, ভোজ্য তেলের 1 লিটারের বোতল 139 টাকা, 5 লিটারের বোতল 660 টাকা, মোটা দানার মসুর ডাল 67 থেকে 69 টাকা এবং সরু দানার ডাল 97 থেকে 103 টাকায় বিক্রি হবে। এছাড়া চিনির খুচরা মূল্য কেজি প্রতি 67 থেকে 68 টাকায় নির্ধারণ করে দেওয়া হয়েছে। সাধারণ মানের খেজুর প্রতি কেজি 80-100 এবং মধ্যম মানের খেজুর 200-250 টাকার বেশি হতে পারবে না। স্থানীয় ও আন্তর্জাতিক বাজার পর্যালোচনা, সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং সরকারি বেসরকারি সংস্থার সঙ্গে আলোচনা করে পণ্যের চাহিদা নিরূপণ করা হয়েছে। এই চাহিদার বিপরীতে দেশে উৎপাদন, আমদানির পরিমাণ, আমদানির মূল্য এসব বিবেচনা করে এই যৌক্তিক মূল্য নির্ধারণ করা হয়েছে। কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ গণমাধ্যমকে জানিয়েছেন, রোজার বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয় 6 সদস্যের একটি কমিটি গঠন করেছে। এছাড়া রাজধানী ঢাকায় 28টি মনিটরিং দল কাজ করবে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসছি আবারও বিশ্ব সংবাদে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জেনে বুঝে মিথ্যাচার করছেন এবং সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা সুখেন্দু শেখর রায় এমপি। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা সুখেন্দু শেখর রায় এমপি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সিনিয়র নেতা অমিত শাহের সমালোচনা করে বলেছেন, অমিত শাহ জেনে বুঝে মিথ্যাচার করছেন এবং সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করছেন। পশ্চিমবঙ্গের চতুর্থ দফার বিধানসভা নির্বাচন চলাকালীন গত শনিবার কুচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 মুসলিম যুবক নিহত এবং দলীয় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আরও একজন অমুসলিম নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিজেপি নেতা অমিত শাহের বক্তব্য প্রসঙ্গে তৃণমূল নেতা সুখেন্দু শেখর রায় ওই মন্তব্য করেছেন। এ প্রসঙ্গে সুখেন্দু শেখর রায় এমপি বলেন,
উনি মিথ্যাচার শুরু করেছেন, এখন শাক দিয়ে মাছ ঢাকছেন, মিথ্যে কথা বলছে। বলছে যে মাননীয় মুখ্যমন্ত্রী নাকি শুধুমাত্র যে 4 জন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মারা গেছেন তাদের কথা বলেছেন, বাকি 1 জন যে হত্যা হয়েছে তার কথা নাকি মুখ্যমন্ত্রী উচ্চারণ করেননি। এটি মিথ্যা, মিথ্যা, মিথ্যা। অমিত শাহ জেনে বুঝে এই মিথ্যাচার করছেন এবং একটা সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করছেন।
গতকাল রোববার অমিত শাহ বলেন, শীতলকুচিতে 4 জনের মৃত্যুতে মমতাজি এত শোক প্রকাশ করেছেন, কিন্তু ওই দিন যে আনন্দ বর্মন নামে এক নতুন ভোটারও প্রাণ হারিয়েছেন সে কথা তো উনি ভুলে গেছেন, এক বিন্দু অশ্রুপাত করেননি তার জন্য, মৃত্যু নিয়েও উনি তোষণের রাজনীতি করছেন। প্রসঙ্গত, হিন্দুত্ববাদী বিজেপির বরাবরের দাবি, মুসলিমদের বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দিয়ে তোষণের রাজনীতি করছে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকার। তৃণমূল অবশ্য বিজেপির ওই দাবিকে আগেই উড়িয়ে দিয়েছে।
বলছিলেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি। সৌদি আরবের অব্যাহত আগ্রাসনের মুখে পাল্টা হামলা জোরদার করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী। এর অংশ হিসেবে গতকাল সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় 2টি বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনি সেনারা। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ইয়েমেনের সেনাবাহিনী সৌদি আরবের বিরুদ্ধে আরও বিস্তৃত হামলা চালাতে সক্ষম, যা রিয়াদের জন্য দুর্ভাগ্যের কারণ হবে। তারা বলছেন, ইয়েমেনের সামরিক বাহিনী যদি হামলা বিস্তৃত করে তাহলে তা সৌদি আরবের অর্থনীতির জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনবে। এর আগে ইয়েমেনিরা সৌদি অর্থনীতির প্রাণশক্তি আরামকো তেল স্থাপনার উপর কয়েক দফা হামলা চালিয়েছে, যাতে বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে। ইয়েমেনের পক্ষ থেকে হামলা জোরদার করার প্রেক্ষাপটে সৌদি আরব আলোচনার কথা বলছে এবং ইয়েমেনি সেনাদের হামলা থামানোর আহ্বান জানিয়েছে। তবে গত 6 বছর ধরে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট ইয়েমেনের উপর যে সর্বাত্মক অবরোধ দিয়ে রেখেছে তা প্রত্যাহার করতে রাজি নয়। এই অবস্থায় হুথি যোদ্ধারা এবং ইয়েমেনের সামরিক বাহিনী সৌদি আরবের উপর পাল্টা হামলা জোরদার করা ছাড়া বিকল্প দেখছে না। দখলদার ইসরায়েলের রাজধানী তেল আবিবের খুলুন শহরে একটি গাড়ি বিস্ফোরণে একজন ইহুদিবাদী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। দখলদার ইসরায়েলের দৈনিক টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে। অন্য পত্রিকাতেও এ খবর এসেছে। জেরুজালেম পোস্ট লিখেছে, পুলিশ ধারণা করছে গাড়িতে আগে থেকেই একটি বিস্ফোরক বসানো হয়েছিল। শ্রোতাবন্ধুরা, আর এর সঙ্গে শেষ হচ্ছে আমাদের আজকের বিশ্ব সংবাদ। এতক্ষণ সঙ্গ দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় বাইডেন প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেছেন, ইসরায়েল হচ্ছে যুক্তরাষ্ট্রের কৌশলগত মিত্র এবং তাদের মিত্রতা এই অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন দায়িত্ব লাভের পর প্রথম তিনি ইহুদিবাদী ইসরায়েল সফরে গেছেন। তেল আভিভে তিনি ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তেজের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বলেছেন, ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় বাইডেন প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেছেন, ইসরায়েল হচ্ছে যুক্তরাষ্ট্রের কৌশলগত মিত্র এবং তাদের মিত্রতা এ অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ। ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি এবং আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার প্রতি ওয়াশিংটনের পূর্ণ সমর্থন রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার চার বছরের শাসনামলে একদিকে আরব মিত্র দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেছেন, অন্যদিকে এ অঞ্চলে ব্যাপক ইরান ভীতি সৃষ্টির চেষ্টা করেছেন যাতে আরব দেশগুলোর কাছে আরও বেশি পরিমাণে অস্ত্র বিক্রি করা যায়। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও একই নীতি অনুসরণ করে চলেছেন। আমেরিকার জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহরান কামরাভা বলেছেন, আমেরিকার একটি গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে হোয়াইট হাউসের ক্ষমতায় যেই আসুক না কেন তাতে পশ্চিম এশিয়ার ব্যাপারে তাদের নীতিতে কোনো পরিবর্তন হবে না। উদাহরণস্বরূপ দখলদার ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের কথা উল্লেখ করা যায়। ধারণা করা হচ্ছে প্রেসিডেন্ট বাইডেনের প্রথম শীর্ষ কোনো কর্মকর্তার পশ্চিম এশিয়া সফরের পেছনে গুরুত্বপূর্ণ কোনো বার্তা রয়েছে এবং তাতে এ অঞ্চলের ব্যাপারে আমেরিকার নতুন নীতির আভাস রয়েছে। আর সে নীতি হচ্ছে পশ্চিম এশীয় অঞ্চলের বিষয়ে মার্কিন নিরাপত্তা ও সামরিক স্বার্থ টিকিয়ে রাখা এবং আরব মিত্রদের রক্ষার অজুহাতে এ অঞ্চলে সামরিক উপস্থিতি ধরে রাখা। এ ব্যাপারে প্রেসিডেন্ট বাইডেন হুবহু সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি অনুসরণ করে তিনিও আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বলেছেন, ইসরায়েল ও পশ্চিম এশিয়ার নিরাপত্তার জন্য ইরান হুমকি। যুক্তরাষ্ট্র পশ্চিম এশিয়ায় যে অস্ত্র প্রতিযোগিতা শুরু করেছে সে বিষয়টিকে এড়িয়ে গিয়ে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বলেছেন, তেল আবিব এমনভাবে ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রেখে চলেছে যাতে ইরানের সঙ্গে নতুন করে যে কোনো চুক্তির কারণে অস্ত্র প্রতিযোগিতার ধারা থেমে না যায়।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। করোনা ভাইরাস পরিস্থিতির অবনতির কারণে আগামী 14 এপ্রিল থেকে 21 এপ্রিল পর্যন্ত সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। তবে এ সময় শিল্প কারখানা নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে করোনা ভাইরাস পরিস্থিতির অবনতির কারণে আগামী 14 এপ্রিল সকাল 6টা থেকে 21 এপ্রিল মধ্যরাত পর্যন্ত 8 দিনের জন্য নতুন বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ সোমবার দুপুর 12টার দিকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে 13টি নির্দেশনা দেওয়া হয়েছে। এসব নির্দেশনা অনুযায়ী জরুরি সেবাদানকারী শিল্প প্রতিষ্ঠান ও সংস্থা ছাড়া সরকারি বেসরকারি সকল অফিস এবং আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে বিমান, সমুদ্র, নৌ এবং স্থলবন্দর এবং এ সংশ্লিষ্ট অফিসগুলো এই নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে। তাছাড়া শিল্প কলকারখানাগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে। তবে শ্রমিকদের নিজ নিজ প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় আনানিয়া নিশ্চিত করতে হবে। এর আগে করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত লকডাউনের সময়ে তৈরি পোশাক, বস্ত্র এবং এর পশ্চাৎ সংযোগ শিল্পের কারখানাসমূহ খোলা রাখার সুযোগ চেয়েছেন এসব খাতের উদ্যোক্তাদের 4টি সংগঠন। তারা যুক্তি দেখিয়েছেন, কারখানা বন্ধ করা হলে তাদের রপ্তানি বাজার হারাতে হবে, আর কারখানা বন্ধের সময় শ্রমিকরা গ্রামে চলে গেলে করোনা আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকবে।
এই সময় ফ্যাক্টরি বন্ধ দিলে শ্রমিকরা দেশে চলে যাবে, এটাতে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে আরো সংক্রমণের বেশি হওয়ার সম্ভাবনা, সমস্ত কিছু বিবেচনা করে আগামী 14 তারিখ থেকে যে লকডাউন হবে সেখানে সব ধরনের শিল্প কারখানা চালু থাকবে।
এর আগে রোববার বিকেলে পোশাক ও বস্ত্র খাতের ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সাথে এক ভার্চুয়াল সভায় মিলিত হয়ে তাদের দাবির পক্ষে যুক্তি তুলে ধরেন। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এস মনসুর বলেছেন, 2 সপ্তাহ সবাইকে কষ্ট করে ঘরে থাকতে হবে, কারণ এখনই হাসপাতালে জায়গা পাওয়া যাচ্ছে না। এই সময় যাতে শ্রমিকরাও বাড়িতে যেতে না পারেন সেই ব্যবস্থা থাকা দরকার। এদিকে আগামী 14 এপ্রিল থেকে পরবর্তী 1 সপ্তাহ পর্যন্ত ঢাকায় আসা যাওয়ার জন্য নির্ধারিত 500 আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করেছে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ। গতকাল রোববার সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান জানান, নিষেধাজ্ঞার মাঝে চার্টার্ড ফ্লাইট, কার্গো ফ্লাইট, এয়ার অ্যাম্বুলেন্স এবং বিশেষ ফ্লাইট ওঠানামা করতে পারবে। এদিকে করোনা পরিস্থিতির মধ্যে পয়লা বৈশাখের উৎসবের অংশ হিসাবে সীমিত আকারে মঙ্গল শোভাযাত্রা আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবার করোনা সংক্রমণ বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য স্বচ্ছ ফেস শিল্ডের উপরে নানা মুখোশ ছবি এঁকে মুখোশ বানানো হচ্ছে।
কোভিড পরিস্থিতিতে মানুষকে সচেতন করা, মানুষ যেন নিয়ম কানুন মেনে চলে, সেই বার্তাটাও আমরা এই শোভাযাত্রার মধ্যে দিয়ে পৌঁছে দেব।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতা বন্ধুরা, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। শ্রোতা বন্ধুরা, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের আগামীকালের অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।